আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
কোভিড-19 বৈশ্বিক মহামারী থেকে বাঁচতে টিকা গ্রহণের প্রতি খুবই জোর দেওয়া হচ্ছে, কিন্তু কোভিড-19 ভ্যাকসিন নিয়ে রয়েছে নানা রকম চিন্তাভাবনা ও প্রশ্ন। এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি জিপি ডাক্তার চৌধুরী সাইফুল আলম বেগের সঙ্গে। ডাক্তার বেগ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ এসবিএস বাংলা।
কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কিরকম সুরক্ষা দেয়?
আসলে এটা একটা সবারই জানার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি কয়েকটা ভাবে দিতে যাচ্ছি। প্রথমত, আমাদের রিয়েল ক্রাইস যে ডাটা এখন আছে তাতে করে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিন অ্যারাউন্ড 90% ইফেক্টিভ। আরেকটা ভাবে যদি বলি যে প্রথম ভ্যাকসিন ডোজ দেওয়ার পরে এর প্রতিরোধ ক্ষমতা 40%, আর দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের সংক্রমণ কমে যায় 80-90%। তৃতীয়ত ভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে কোভিড ভ্যাকসিন নেয়া কোনো রোগী এখনো পর্যন্ত আমাদের অস্ট্রেলিয়ান আইসিইউতে ভর্তি হয়নি। তাতে করে বোঝা যাচ্ছে যে আপনার এই ভ্যাকসিনটা আসলেই কার্যকরী, এবং এই ভ্যাকসিন নিলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেকাংশে বেড়ে যায়।
প্রচলিত ভ্যাকসিনগুলোর বৈশিষ্ট্য ও পার্থক্য এ বিষয়ে কিছু বলবেন?
আমাদের প্রচলিত ভ্যাকসিনগুলো আর এই ভ্যাকসিন যেগুলো আমাদের কোভিড এর জন্য হয়েছে, যে এমআরএনএ বা ডিএনএ ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো একটু প্র্যাকটিক্যালি কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গিয়ে অন্যান্য ভ্যাকসিনগুলো সাধারণত ভ্যাকসিনের কোন অংশ বা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন বা ভ্যাকসিনের কোন উপাদান দিয়ে তৈরি করা হয়। যেমন ধরেন, আমাদের ফ্লু ভ্যাকসিন হচ্ছে গিয়ে আমাদের ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসটাকে এই ভ্যাকসিনের মধ্যে দেওয়া হয়। আবার কতগুলো ভ্যাকসিন আছে, যেমন ধরেন এমআরএনএ ভ্যাকসিন, সেগুলোকে অ্যাক্টিভ ভাইরাসকে একটু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। তো ওই ভাইরাসগুলোর একটা কোনো না কোনো উপাদান ওই ভ্যাকসিনগুলোর মধ্যে থাকে। কিন্তু এই নতুন ভ্যাকসিন যেটা আমরা কোভিড এর জন্য দিচ্ছি, এই ভ্যাকসিনগুলোতে ভাইরাস ডিরেক্টলি কোনো উপাদান এর মধ্যে থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে জেনেটিক কোড বা ইনফরমেশন বা ইনস্ট্রাকশন। এইগুলো আমাদের শরীরে গিয়ে ভাইরাসের বিভিন্ন রকমের উপাদান, স্পেশালি আমরা যেটা বলি স্পাইক প্রোটিন, সেই স্পাইক প্রোটিন গুলো তৈরি করে আমাদের শরীরের ভেতরে গিয়ে। আমাদের ইনস্ট্রাকশনটা এই ভাইরাসের তৈরি ইনস্ট্রাকশনটা আমাদের এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো মূলত যে পার্থক্যটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ভাইরাস ভ্যাকসিন গুলোতে ভাইরাসের ডিরেক্ট কোনো অংশ ঢোকানো হয় না, ইনস্ট্রাকশন ঢোকানো হয়, আর আগের ভ্যাকসিনগুলোতে ভাইরাসের কোনো না কোনো অংশ ঢোকানো হয়।
কোভিড ভ্যাকসিনগুলোর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? রক্ত জমাট বাঁধার কথা শোনা যায়, টিকা নেওয়ার পর ব্রেক থ্রু ইনফেকশন কেন হয়?
কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আমি শুধু কোভিড ভ্যাকসিনের কথা বলবো না, যে কোনো ভ্যাকসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কোভিড ভ্যাকসিনের যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সাধারণ অন্যান্য ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিনগুলোরও পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটা সিমিলার। যেমন ধরেন, কারো ইনজেকশন সাইটে ব্যথা হতে পারে, কারো হালকা জর্জর ভাব হতে পারে, মাসল এক পেইন, কারো কারো একটু দুর্বল বোধ হতে পারে, কখনো কখনো একটু বমি বমি ভাব হতে পারে। এগুলো সবই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো আপনার নিরাময় করার জন্য আমাদের খুব বেশি বেগ পেতে হয় না। কিন্তু যে কথাগুলো সবার মুখে মুখে ঘুরছে সেটা হচ্ছে গিয়ে রক্ত জমাট বাঁধার কথা। আসলে এই রক্ত জমাট বাঁধার ব্যাপারটা একটুখানি যদি আমরা থিঙ্ক করি, যে রক্ত জমাট কিন্তু আমাদের স্বাভাবিক শরীরে যে কারোরই হতে পারে, সো ইট ইজ নট আনকমন। কিন্তু এই ভ্যাকসিনের এই যে রক্ত জমাট বাঁধার কথা বলা হচ্ছে, এটা কতখানি এবং এটা আমাদের জন্য কতখানি বিপজ্জনক সেটা আমাদের বুঝতে হবে। যদি আমরা বলে থাকি যে আমাদের ইউজুয়ালি 50-80 হাজার ভ্যাকসিনেটেড পার্সনের মধ্যে একজন লোকের এই ক্লট হওয়ার চান্স আছে। এই ক্লটটা হচ্ছে গিয়ে আপনার পায়ে হতে পারে, ফুসফুসে হতে পারে, ব্রেইনে হতে পারে। আর আমরা যেই ক্লটের কথা বলছি সেটা হচ্ছে গিয়ে যে সিরিয়াস ক্লট, সেটা হচ্ছে আমার ব্রেইনের একটা পার্টিকুলার অংশ, যে ক্যাভার্নাস সাইনাস, সেই ক্লটের কথা আমরা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন। এবং সেই ক্লট হওয়ার চান্স কিন্তু আরো কম, সেটা হচ্ছে গিয়ে 2-3 জন মানুষের হতে পারে প্রতি মিলিয়নে। আমরা ক্লট নিয়ে উদ্বিগ্ন, বাট এই ক্লটের চান্স কিন্তু অনেক 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 কম, এবং এই ক্লট আপনার ইজিলি ম্যানেজেবল। কোভিড ভাইরাসের কারণে যদি কোনো রোগী আক্রান্ত হয় এবং সেক্ষেত্রে কিন্তু ক্লটের চান্স 20% এবং মৃত্যু ঝুঁকি অনেক বেশি। তাতে করে বোঝা যাচ্ছে যে ভ্যাকসিনের কারণে যেই ক্লটটা, তার থেকে এই ভাইরাসের কারণে আমাদের এই রোগের কারণে যে ক্লট হওয়ার চান্স অনেক বেশি। অস্ট্রেলিয়ান ডাটা অনুযায়ী আমাদের আজকে পর্যন্ত, যেটা 11th অফ সেপ্টেম্বর 2020 2021 আমাদের যতগুলো ভ্যাকসিনেশন হয়েছে তার মধ্যে আনুমানিক 100 জনের মতো ক্লট হয়েছে ভ্যাকসিনেশনের পরে, এবং এর মধ্যে থেকে 60 জন কনফার্ম হয়েছেন যে এটা ভ্যাকসিনেশন রিলেটেড। আর এই সংখ্যার মধ্যে থেকে আমাদের মাত্র 6 জন মারা গেছেন এই ভ্যাকসিনেশন রিলেটেড ক্লটের কারণে।
এই রক্ত জমাট বাঁধার জন্য কি বিশেষ কোন কোভিড ভ্যাকসিনকে দায়ী করা হচ্ছে নাকি যে কোনো কোভিড ভ্যাকসিনের জন্য দায়ী?
ইনিশিয়ালি আমার জানা মতে যে যখন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটা যখন প্রিলিমিনারি ফেজে ছিল তখন যারা পার্টিসিপেন্ট ছিলেন ফ্রি ভ্যাকসিন তৈরির সময় তখন একটা দুইটা কেসে অ্যাস্ট্রাজেনেকা কেসে আপনার ক্লটের ঘটনা ঘটেছিল, সেই কারণে অ্যাস্ট্রাজেনেকাটাকেই মূলত ক্লটের জন্য বেশি দায়ী করা হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার সেই যে ক্লটের চান্স, সেই ক্লটের চান্সটা কতখানি, সেই ক্লটের চান্স আমি আপনাকে বললাম যে 50-80 হাজারের মধ্যে একজন মানুষের ক্লট হওয়ার চান্স আছে। আর যেই ক্লটটা আমরা সিরিয়াসলি বলছি ব্রেইনের ক্লট, সেই ব্রেইনের ক্লটের চান্স আরো কম, সেটা প্রতি মিলিয়নে 2-3 জন। ক্লটের কথা ভেবে আমি যদি ভ্যাকসিন থেকে বিরত থাকি সেক্ষেত্রে আমি কিন্তু আমার এই অসুখে আক্রান্ত হওয়ার চান্সটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। সেটা কি হবে, যদি আমি অসুখে আক্রান্ত হই, এই কোভিড ভাইরাসে আক্রান্ত হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লটের চান্সটা 20%, দ্যাট ইজ মিন্স আরো বেশি। তো আমাদের এখানে থিঙ্ক করতে হবে যে আমরা মানে আসলে কোনটার মধ্যে নিজেদেরকে সংযুক্ত করব। আমার কাছে সেজন্যই মনে হয় যে আমরা অতিরিক্ত ক্লটের কথা না ভেবে ভ্যাকসিনের কারণে আমাদের থিঙ্ক করতে হবে যে আমরা কতটুকু সুরক্ষা পেতে পারি এই ভ্যাকসিন থেকে। আমরা বললাম যে 90% ভ্যাকসিনটা প্রিভেনশন করছে এই ডিজিজটাকে।
এই বিষয়ে আরেকটু জানতে চাচ্ছি, টিকা নেওয়ার পরও কি কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে?
খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার। এটাতে আসলে আমি যদি একটা ভাইরাসকে একটা বইয়ের সাথে তুলনা করি, একটা বইয়ের মধ্যে চ্যাপ্টার থাকে, পার্ট থাকে, রো কলাম থাকে, তো আমাদের ভাইরাসটা প্রতিনিয়ত এখানে কোথাও না কোথাও একটুখানি পরিবর্তন তৈরি করে নিজেদের মধ্যে। ধরেন একটা পার্টে পরিবর্তন করতে পারে, একটা চ্যাপ্টারে পরিবর্তন করতে পারে, তো আমাদের এই ভাইরাসটা প্রতিনিয়তই মিউটেশন হয়। তো আমাদের এই মিউটেশনের কারণে কিন্তু ভাইরাস দিয়ে আবার রিইনফেকশনটা হচ্ছে ইভেন আফটার ভ্যাকসিনেশনের পরেও, এটা হচ্ছে প্রথমত একটা কারণ। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি এখনো পর্যন্ত যেটা আমরা হার্ড ইমিউনিটি বলি, যেটা আমাদের একটা শিল্ডের মতো তৈরি করবে আমাদের নন ভ্যাকসিনেটেড পার্সনদের ক্ষেত্রে। আমরা কিন্তু সেই পরিমাণ সিচুয়েশনে যাইনি গ্লোবালি, যে পলিও বা মিজলস এর মতো যে আমাদের হার্ড ইমিউনিটির কারণে আমাদের ইনফেকশনের রেট কমে যাবে। তো এটাও একটা কারণ যে আমাদের ভাইরাসটা এখনো সেই সিচুয়েশনে আসেনি, আমরা সেই পরিমাণে কন্টেন করতে পারিনি। আমরা চাচ্ছি যে এই ভাইরাসটাকে কন্টেন করতে, নট এট দিস স্টেজ দ্যাট ইজ নট ইরেডিকেবল কমপ্লিটলি, ইরেডিকেট করার মতন অবস্থা এখনো আসেনি। তো আমাদের এই ভ্যাকসিনের পরেও আমাদের কোভিড এর যতটুকু স্বাস্থ্য সচেতন হওয়া যায়, যে মাস্ক পরা, ডিস্টেন্সিং মেনটেন করা, আপনার হাত পায়ের স্পেশালি হাতের ক্লিনিনেস মেনটেন করে, এগুলো মেনটেন করতে হবে। তো ভ্যাকসিনেশনের পরেও আমাদের এই ডিজিজ হওয়ার চান্স থেকে যায়, আমি যেটা বললাম যে একটা রোগে মিউটেশনের কারণে। আর সেকেন্ডলি হচ্ছে কি আমাদের এখনো হার্ড ইমিউনিটি কমপ্লিটলি আমরা ডেভেলপ করিনি।
যাদের ইতোমধ্যে কোভিড সংক্রমণ হয়ে গেছে তাদেরও কি ভ্যাকসিন নিতে হবে?
জি নিতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার ওভারঅল একটা অ্যাডভাইস, এবং যেটা জানতে হবে যে আমাদের কখন এই ভ্যাকসিনটা নিতে হবে ভাইরাস আক্রান্ত হওয়ার পরে। আমাদের ভাইরাস যখন আমাদের বডিতে ঢোকে, আমাদের ন্যাচারাল আমাদের বডিতে একটা ইমিউনিটি তৈরি করে, আফটার সার্টেন উইকস অর মান্থ এই ইমিউনিটিটা ড্যাম্পেনিং হয়। তো ইমিউনিটি ড্যাম্পেনিং হলে পরে আমাদের ন্যাচারাল যে ইমিউনিটি সেই ইমিউনিটি আর কাজ করে না, সেই ক্ষেত্রে আমাদের ভ্যাকসিনটা নিতে হবে। এবং যে সমস্ত রোগীরা মাইল্ড সিমটমস নিয়ে ভর্তি হন বা মাইল্ড সিমটমস নিয়ে বাসায় থাকেন, তাদের সাধারণত সিমটমস মুক্ত হবার পরে বা আইসোলেশন পিরিয়ড থেকে বের হওয়ার পরে 2-4 সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটা নিতে হয়। আর যে সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হন এই কোভিড নিয়ে এবং যারা আইসিইউতে ভর্তি হন অতিমাত্রায় রোগের সিমটম নিয়ে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই মুহূর্তে যে 12 উইকসের পরে ভ্যাকসিনটা নিতে হবে।
হাসপাতাল নিয়ে প্রশ্ন আছে, বাট সেটা করার আগে আরেকটা প্রশ্ন করছি যে আমাদের কি প্রতি বছরই তাহলে এই কোভিড ভ্যাকসিন নিতে হবে?
আগেও বলেছি যে এই মুহূর্তে আমরা ভাইরাসটাকে কন্টেন করতে চাই, আমরা এটা ইজ নট পসিবল দ্যাট উই উইল বি এবল টু ইরেডিকেট ইট কমপ্লিটলি। আমরা চাই যে এই ভাইরাসটা সিম্পল ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের মতো থাকুক পরবর্তী কয়েক বছর। এই বেসিসে মোস্ট লাইকলি আমাদের এটা প্রতি বছরই ভ্যাকসিনটা নেওয়া লাগতে পারে।
সংক্রমিত ব্যক্তিকে কখন হাসপাতালে নিতে হবে, মানে ঠিক কিরকম লক্ষণ বা উপসর্গ দেখা দিলে হাসপাতালে নিতে হবে?
এটা খুবই জরুরি একটা বিষয় আমাদের সবার জানার জন্য। সেটা হচ্ছে গিয়ে আমরা কখন হাসপাতালে যাব বা আমরা কখন অ্যাম্বুলেন্সকে কল করব। সেটা হচ্ছে গিয়ে সাধারণত যদি কারো সর্দি কাশির সাথে জ্বর 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়, কারো যদি শর্টনেস অফ ব্রেথ হয়, যেমন ধরেন আমি কথা বলছি আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি সিঁড়ি বেয়ে উঠছি আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের যদি শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে যদি শ্বাসকষ্টের সাথে মাথা ঘোরা বা ডিজিনেস থাকে, এই সিমটমস গুলো খুবই ইম্পর্টেন্ট। আর কারো যদি রেসপিরেটরি রেট আপনার মিনিটে 25 বারের বেশি হয়, কারো যদি হার্ট রেট 120-এর উপরে উঠে যায়, এবং কারো যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন 93%-এর কম হয়, এই সমস্ত সিমটমস গুলো আমরা বলি রেড ফ্ল্যাগ। এই সিমটমস গুলো হচ্ছে গিয়ে রেড ফ্ল্যাগ, এবং এই সিমটমস কারোর মধ্যে তৈরি হলে পরে আমাদের সাথে সাথে দেরি না করে আমাদের হাসপাতালে যাওয়া উচিত।
কোভিড সংক্রমণ বাড়তে থাকলে ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা ICU এর অভাব দেখা যেতে পারে কিনা? নিউ সাউথ ওয়েলসে কতগুলো ICU আছে?
আমাদের একটা মানে রিলিভিং ইনফরমেশন বা রিলিভিং নিউজ বলতে পারেন এটা, যদিও আমরা চাই না যে আমাদের ICU ভর্তি হয়ে যাক এই ধরনের রোগীতে। এই মুহূর্তে নিউ সাউথ ওয়েলসে প্রায় 850টা ICU বেড আছে, এবং আপনারা জানেন যে আনুমানিক 150-200 জন রোগী এখন এই মুহূর্তে ICU আছে আজকে অবধি, যেটা আমাদের আজকে 11 সেপ্টেম্বরের তারিখ অনুযায়ী। আর হচ্ছে গিয়ে আমাদের ক্যাপাবিলিটি, নিউ সাউথ ওয়েলস হেলথ এর ক্যাপাবিলিটি আছে যে একদিনের মধ্যে আমরা এই 850 বেড ICU কে 1100 ICU তে উত্তোলিত করতে পারি, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। আর ধরে নেওয়া হয় যদি কোন দুর্যোগকালীন মুহূর্তে যদি এরকম সিচুয়েশন তৈরি করে আমাদের আরো ICU লাগবে, সেক্ষেত্রে নিউ সাউথ ওয়েলস আমরা প্রায় 3000 মতো উপযুক্ত ভেন্টিলেশন অনুযায়ী ভেন্টিলেটর যুক্ত ICU তৈরি করতে পারি প্রায় 3000। আমি এখানে একটা ছোট্ট একটা উপাত্ত দিতে চাই সবাইকে। আমার একজন ICU কলিগের সাথে কথা হচ্ছিল সেদিন, উনি ওনার থেকে আমি যে খবরটা পেলাম বা সেই ডাটা অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে সমস্ত রোগীরা হাসপাতালে যাচ্ছেন ICU সিমটমস নিয়ে, তার মধ্যে অনলি 10-15% রোগীর ICU সাহায্য লাগছে। তো এটা খুবই মানে আমাদের জন্য একটা উৎসাহজনক কথা যে ICU আমাদের খুব বেশি লাগছে না, 100 জনে প্রায় 10-15 জনের মতো লাগছে। আর এই ICU তে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে আবার প্রায় 30-40%, তার মানে প্রতি 10 জনে 4 জনের ভেন্টিলেশন লাগছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ICU তে যারা যাচ্ছেন তার মধ্যে প্রায় 30-40% তাদের ভেন্টিলেশন লাগছে, এবং যেটা আমরা বলতে যাচ্ছি যে প্রায় এই ভেন্টিলেশন থেকে যারা মারা গেছেন এই পর্যন্ত তার মধ্যে সংখ্যা ধরা হয় যে 5%-এর মতন।
কোভিড উপসর্গ দেখা দিলে রোগীরা কি ফ্রি অ্যাম্বুলেন্স কল সার্ভিসের সুবিধা পাবেন?
এই মুহূর্তে আমাদের জানা গেছে যে নিউ সাউথ ওয়েলস এটা যারা কোভিড সিমটমস যুক্ত, যারা কোভিড পজিটিভ, তারা যদি হাসপাতাল ট্রান্সফার বা হাসপাতালে যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স কল করেন তারা ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন।
ডক্টর চৌধুরী সাইফুল আলম বেগ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
এরকম গল্প আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।